ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বলেছেন যে মৃত্যু এবং ধ্বংস যেভাবে বেড়ে চলেছে তাতে ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতি হওয়া দরকার। আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর অনুরোধে ডাকা জাতিসংঘের বিশেষ অধিবেশনে তিনি বলেন, সবার আগে আমাদের উচিত হবে বিনা বিলম্বে অস্ত্রবিরতি। তিনি বলেন এটা খুব জরুরি যে বৈরিতা কমিয়ে আনতে হবে, যাতে করে তার কথায় সীমান্তের উভয় পাশে নিরাপত্তা ও মানবিক সম্পর্ক নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। তিনি বলেন এমনকি যুদ্ধেরও একটা নিয়ম আছে। গাজায় 65 জন শিশু সহ 230 জন নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এবং ইসরায়েলে 12 জন নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। গাজায় 58,000-এরও বেশি লোক স্থানচ্যুত হয়েছে। জাতিসংঘ প্রধান বলেন বিশ্বে যদি নরক বলে কিছু থাকে তাহলে তা আজ গাজার শিশুদের জীবনে দেখা দিয়েছে। বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। 14 মাসেরও বেশি সময় ধরে করোনা ভাইরাস মহামারী শুরু হবার পর এই প্রথম নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সরাসরি উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হল। এদিকে আজ ভোরে সীমান্তের দুপার থেকে আরও গোলাগুলির ঘটনা ঘটেছে। গাজা সিটি এবং দের আল বালা এবং খান ইউনিস শহরগুলোতে ইসরায়েলি বিমান আঘাত হেনেছে। তালিবান বিদ্রোহীরা আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি জেলা দখল করেছে এবং আরেকটি জেলায় সরকারের সঙ্গে সাময়িক সন্ধি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সৈন্য সে দেশ ত্যাগ করা অব্যাহত রেখেছে। পৃথক আরেকটি ঘটনায় আজ খুব সকালে দক্ষিণের হেলমান প্রদেশে রাস্তায় পাতা একটি বোমা বিস্ফোরিত হলে নারী ও শিশু সহ কমপক্ষে 9 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে। সরকারি সূত্র এবং বাসিন্দারা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে তালিবান লাকবান প্রদেশের সংঘর্ষপূর্ণ দাওলাত শাহ জেলায় প্রবেশ করে। তার আগে কোনোরকম প্রতিরোধ না করেই আফগান নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা চৌকি ত্যাগ করে চলে যায়। বলা হচ্ছে বিদ্রোহীরা একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং আশপাশের নিরাপত্তা চৌকিগুলোতে অগ্নি সংযোগ করে। ওই আফগান জেলাটিকে তালিবান গত 6 মাস ধরে ঘিরে রেখেছিল। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেন যে আফগান পুলিশ এবং সৈন্যরা ওই এলাকা ছেড়ে পালিয়ে যাবার পর তারা 2টি ট্যাঙ্ক, একটি সামরিক যান এবং অনেক অস্ত্রশস্ত্র দখল করেছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য বলছে যে তাদের বাহিনী কৌশলগত কারণে পিছিয়ে গেছে বটে, কিন্তু ওই এলাকায় সংঘর্ষ এখনও চলছে এবং বিদ্রোহীরা প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই লড়াইয়ের ঠিক একদিন আগে পার্শ্ববর্তী আলিশাং জেলায় স্থানীয় বয়স্ক নেতারা নিশ্চিত করেছিলেন যে স্থানীয় কৃষকদের গম তোলার সুযোগ দেওয়ার জন্য আফগান বাহিনী এবং তালিবান 1 মাসের জন্য বৈরিতা বন্ধ রাখতে সম্মত হয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা বাংলাদেশের অন্যতম প্রধান বাংলা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বিষয়ক আদেশ আগামী রোববার দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে আদালত। শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
ব্রিটিশ উপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস আইনে রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার শাহবাগ থানায় যে মামলা দায়ের করেছিল তাতে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। এদিকে রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশে সাংবাদিক সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষের সমাবেশ, মানববন্ধন এবং বিক্ষোভ আজও অব্যাহত থাকে। তারা গ্রেপ্তার হওয়া সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে পাঁচ ঘন্টা ব্যাপী আটক নির্যাতন ও হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। সাংবাদিক নেতারা অফিসিয়াল সিক্রেট সাইন সহ সাংবাদিক এবং সাংবাদিকতা বিরোধী সকল কালাকানুন বাতিল এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পৃথক বিবৃতিতে রোজিনা ইসলামের গ্রেপ্তারের সমালোচনা করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি অভিযোগ করেছে, সাংবাদিক গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার মধ্যে যে অন্তরায় রয়েছে তা প্রকট হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব এবং ন্যাশনাল প্রেস ক্লাব জার্নালিজম ইনস্টিটিউট দৈনিক প্রথম আলোর সাংবাদিককে গ্রেপ্তার এবং হয়রানির নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থা দুইটি রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। অপরদিকে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, এর ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
যে ঘটনাটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা, সেইটা হেলথ মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত। আমরা বলতে পারি এটা আমার সরকারের জন্য দুঃখজনক ঘটনা এবং আপনি মেবি রাইট, গতিগত লোকের কারণে এই ঘটনাটা হচ্ছে। আইন ও ফরেন মিনিস্ট্রি হিসাবে আমাদের এটা ফেস করতে হবে। অনেকে আমাদের এই নিয়ে প্রশ্ন করবে, আমরা এই ধরনের ঘটনা চাই।
এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবে।
পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পাঁচ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে বলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এখনো পর্যন্ত পাঁচ জনের শরীরে এরাজ্যে সংক্রমণ ধরা পড়েছে বলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে সব ক্ষেত্রে কোভিড এমন কারণ নয়। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্পোটেরিসিন বি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই ওষুধ কখন কিভাবে প্রয়োগ করতে হবে তার গাইডলাইন তৈরি হচ্ছে। এই গাইডলাইন তৈরি নিয়েই গতকাল স্বাস্থ্যভবনে বৈঠকও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়মিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক আজ জানিয়েছেন যে গত মাসে ওই অঞ্চলে কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা ৬০% কমে গেছে, তবে হুঁশিয়ার করে দিয়েছেন যে এই অগ্রগতি টেকসই নাও হতে পারে এবং ইউরোপীয় দেশগুলো এখনও এই মহামারী নিয়ে সংগ্রাম করেই যাচ্ছে। কোপেনহেগেনে সাপ্তাহিক অবহিতকরণ অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ বলেন যে এই সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৮টি দেশে এখনও সংক্রমণের হার হচ্ছে প্রতি ১,০০০ লোকে ১৫০ জন করে। তিনি সতর্ক করে দেন যে অঞ্চলটি সামনের মাসগুলোতে উন্মুক্ত হলে এই সংক্রমণ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ক্লুজ বলেন, অব্যাহত হুমকি এবং নতুন অনিশ্চয়তার মুখে আমাদেরকে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন অব্যাহত রাখতে হবে এবং আন্তর্জাতিক ভ্রমণের বিষয় নতুন করে ভাবা উচিত। তিনি বলেন, সুরঙ্গের অপর পারে টিকা আলো স্বরূপ, কিন্তু এই আলো যেন আমাদের অন্ধ না করে দেয়। এই মন্তব্যে ঠিক একদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অত্যাবশ্যকীয় নয় এমন ভ্রমণের জন্য করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেন। তবে ক্লুজ সতর্ক করে দেন যে ভারতে শনাক্ত কোভিড ১৯ B.1.617 প্রকরণটি ইউরোপের অন্তত ২৬টি দেশে ছড়িয়েছে। তিনি বলেন, অধিকাংশ বিষয়টি আন্তর্জাতিক ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি আরো বলেন, এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে টিকা কাজ করছে, কিন্তু লোকজন যেন তাদের সুরক্ষার অন্যান্য পদক্ষেপকে অবজ্ঞা না করে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে বিদ্রোহীদের বিক্ষোভের বিষয় তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন অনুমোদন করেছে। সেই সময় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিশৃঙ্খল একটি দল বিধায়কদের এ মর্মে প্রত্যয়নে বাধা দেয় যে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হন। ডেমোক্রেটিক দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে তাদের সঙ্গে ৩৫ জন রিপাবলিকানও যোগ দেন এবং কমিশন গঠনের প্রস্তাবটি ২৫২-১৭৫ ভোটে অনুমোদিত হয়। এই ধরনের একটি কমিশন গঠন করা হয়েছিল ২০০১ সালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়দার আক্রমণ তদন্তের জন্য। তবে এই আইন অনুমোদনের বিষয়টি রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত সেনেটে অনিশ্চিত। সেনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল গতকাল বলেন যে তিনি এই কমিশন গঠনের বিরোধী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে 1995 সালে ব্রিটেনের প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকারটি বিবিসি কিভাবে নিয়েছিল সে সম্পর্কে এক তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সাংবাদিকটি প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে ডায়ানা তার ব্যর্থ বিয়ের বিষয়ে একান্ত গোপন তথ্যগুলো প্রকাশ করেন। বিবিসি নিজেই এই তদন্তের ব্যবস্থা করে যখন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার এই অভিযোগ করেন যে সাংবাদিক মার্টিন বশিরের সঙ্গে পরিচয় করাতে মিথ্যে নথিপত্র এবং অন্যান্য প্রতারণাপূর্ণ তথ্য ব্যবহার করা হয়েছিল। সাবেক শীর্ষ বিচারক জন ডাইসন এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন। ডাইসনের প্রতিবেদনে দেখা গেছে বশির, যিনি তখন স্বল্প পরিচিত সাংবাদিক ছিলেন, স্পেন্সারকে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়েছিলেন যাতে করে তাকে ডায়ানার সঙ্গে দেখা করিয়ে দেয়া হয়। ডাইসন আরও বলেন যে বিবিসি তার স্বচ্ছতা ও সততার উচ্চ মান বজায় রাখতে পারেনি। ব্রিটেনের 2 কোটি মানুষ ওই বিস্ফোরক সাক্ষাৎকারটি দেখেন এবং ডায়ানা তার একটি সম্পর্কের কথা এবং প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ের বিস্তারিত বিষয় প্রকাশ করে গোটা দেশকে বিস্মিত করেছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
চীন থেকে করোনা সিনোফার্মের ভ্যাকসিন কেনার ব্যাপারে এক সপ্তাহের মধ্যে চীন ও বাংলাদেশ সরকারের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। তবে রাশিয়া থেকে স্পুটনিক ভি ভ্যাকসিন কেনার ক্ষেত্রে বিভিন্ন শর্তাবলীর নিষ্পত্তি না হয় দুই দেশের মধ্যে এখনও মতৈক্য হয়নি। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৃহস্পতিবার চীন থেকে সিনোফার্ম ভ্যাকসিন কেনার জরুরি অনুমোদন দিয়েছে। সরকারি পর্যায়ে চীন থেকে ভ্যাকসিন আমদানি করা হবে। ভ্যাকসিন কেনা নিয়ে রাশিয়ার সাথে কোনো চূড়ান্ত মতৈক্য হয়নি, তবে চীনের সাথে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন।
রাশিয়াটা এখনো পুরোপুরি হয় নাই, ফাইনাল নেগোসিয়েশন হয়। তবে চায়নাটা মোটামুটি শুধু 2টা ডকুমেন্ট দরকার, একটা কালকে চলে গেছে আর আরেকটি হলো পরে চায়নাটা আমাদের। হোপফুলি এভরিথিং উইল বি সেটেল বাই দিস উইক।
চীন থেকে কত দামি, কত সংখ্যক ভ্যাকসিন আসবে সে ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার কাছে থাকা উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন থেকে বাংলাদেশ যাতে কিছুটা পায় সে ব্যাপারে কানাডার সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, কানাডীয় সরকার ভ্যাকসিন পাঠাতে আগ্রহী, তারা এ বিষয়টি নিয়ে আলোচনা করছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আবারও টেলিফোনে কথা বলেছেন, তবে ভারত ভ্যাকসিন দিতে পারবে না এমন ইঙ্গিতই মিলেছে। ভ্যাকসিন রপ্তানির উপরে নিষেধাজ্ঞা থাকায় বিকল্প পন্থা হিসেবে অন্তত 15 লাখ ডোজ ভ্যাকসিন ভারত যাতে উপহার হিসেবে বাংলাদেশকে দেয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে অনুরোধ করা হয়েছে, কিন্তু এরও কোনো সদুত্তর মেলেনি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ছিলেন ওই রাজ্যগুলির উচ্চপদস্থ সরকারি আমলারা। বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভে পেটে পড়েন। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডেকে এনে 1 সেকেন্ডের জন্য কোনো কথা বলতে দেননি। এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে কোনো কথা শোনার তিনি দরকার মনে করেননি, ডেকে এনে অপমান করেছেন। মমতা অভিযোগ করেন, মোদী নির্বাচনে আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন ভোট শেষ হয়ে গিয়েছে, উনি মুখ লুকিয়ে বেড়াচ্ছেন। অথচ দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, রাজ্যগুলোকে টিকা দেওয়া হচ্ছে না, এই অবস্থায় রাজ্যগুলোর কথা শোনার মতো ধৈর্যও তিনি দেখাতে পারেননি। মমতার মতে প্রধানমন্ত্রী যে হারে টিকা দিচ্ছেন তাতে ভারতের সব লোককে টিকা দিতে 10 বছর লেগে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা যদি সময় মতন পর্যাপ্ত পরিমাণে টিকা পাই তাহলে রাজ্যের সব বাসিন্দাকে 3 মাসের মধ্যে টিকা দিয়ে দেব। এই কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্যে মন্ত্রী ফিরহাদ হাকিম দিনরাত কাজ করছিলেন বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ফিরহাদ না থাকায় কাজের ক্ষতি হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গত 10 বছর আগে এই তারিখেই শপথ নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের 1 দশক পূর্তির দিনে আজ বৃহস্পতিবার রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 10 বছর আগে এই দিনেই প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নতুন পথে যাত্রা শুরু করেছি। আমার প্রতি অবিচল আস্থা এবং আশীর্বাদের জন্য আমি মামাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাকে উচ্চতর অবস্থানে পৌঁছে দেব। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 2011 সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর ওই বছরই 20 মে প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2016 সালে দ্বিতীয়বার এবং গত 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব হ্রাসের কোন লক্ষণই দেখা যাচ্ছে না। উন্নতির আহ্বান জানিয়েছেন রিপাবলিকানরা, হামাসের নিন্দা জানিয়ে বলেছেন উভয় পক্ষের মধ্যে নৈতিক সমতা নেই, অব্যাহত রয়েছে সহিংসতা। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক মানুষ। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। 10 দিন আগে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন,
ইসরায়েলিরা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রকে হেয় করার জন্য ইচ্ছাকৃতভাবে উচ্ছেদের পথ অনুসরণ করে ভুল করেছে। এই নীতি নেতানিয়াহু এবং তার রাজনৈতিক জোটকে একত্রিত করতে সহায়তা করতে পারে, কিন্তু ফিলিস্তিনিদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। তবে ফিলিস্তিনি নেতৃত্ব তাদের ক্ষমতা দখলের ভিত্তি হিসেবে ইসরায়েল বিরোধী অবস্থানে স্থির থাকাটাও।
সেনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ সহ প্রগতিশীল ডেমোক্রেটরা ইসরায়েল বিমান হামলা করে বেসামরিক লোকজন হতাহত করায় ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সহায়তা পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়েছেন। সেনেটর বব মেনেন্ডিজ এর মতো বেশিরভাগ মধ্যপন্থী ডেমোক্রেট যুদ্ধবিরতির দাবি করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রেসিডেন্ট নিজেই কূটনৈতিক প্রয়াস চালাচ্ছেন। এই সংঘর্ষ বন্ধে সরাসরি ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন মিশর এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও।
ইসরায়েলি হামলায় কমপক্ষে 217 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হামাসের রকেট হামলায় কমপক্ষে 12 জন ইসরায়েলি মারা গেছেন। রিপাবলিকানরা বলছেন উভয় পক্ষই সমানভাবে দায়ী নয়।
There are a significant number of Democrats now who want to throw Israel under the bus and act like there's some
এখন অনেক ডেমোক্রেট ইসরায়েলকে দায়ী করতে চান এবং সমানভাবে দায়ী করতে চান। কোনো নৈতিক সমতা নেই। একদিকে হামাস ব্যবহার করছে ফিলিস্তিনিদের, অন্যদিকে ইসরায়েলিরা ফিলিস্তিনে অব্যাহত রেখেছে বিমান
হামলা।
ইসরায়েলের পক্ষে আরো সহায়তার আহ্বান জানিয়ে বাইডেন প্রশাসন ইরান পারমাণবিক চুক্তিতে পুনরায় যোগদানের নিন্দা জানিয়েছেন।
বাইডেন প্রশাসনের উচিত ছিল পদক্ষেপ নেওয়া এবং বলা যে আমরা ইসরায়েলের উপর রকেট হামলা বন্ধে সহায়তা করছি।
এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে যে $735 মিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেছে তা নিয়ে প্রগতিশীল ডেমোক্রেটদের প্রতীকী চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। তারা তা আটকে দিতে চাইছেন। ক্যাথরিন জিপসনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। বাংলাদেশে এই মুহূর্তে জোর প্রতিবাদ চলছে, প্রত্যেক পেশার মানুষ তাদের মত প্রকাশ করছেন বিভিন্নভাবে, আর এটি করছেন একজন নারীর পক্ষে। নারীরা বিভিন্নভাবে নির্যাতিত লাঞ্ছিত হয়ে আসছেন, তবে এবারের ঘটনাটিকে সবকিছুর ঊর্ধ্বে বলে বিবেচনা জনগণের। সাংবাদিকতা পেশাকে বেছে নেবার মূল কারণ জনগণের সেবা করা সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে, এবং যারা এই পেশাকে বেছে নেন তারা তাদের নীতির সঙ্গে আপোষ করেন না, আর আপোষ করেন না বলেই অনেক সময় তাদের চড়া মূল্য দিতে হয়, যেমন দিচ্ছেন প্রথম আলোর নারী অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম। অনুসন্ধানীমূলক প্রতিবেদক হিসেবে রয়েছে তাঁর খ্যাতি, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও রয়েছে। একজন পেশাদারী সাংবাদিক তাঁর পেশাদারী কর্তব্য পালনের সময় অনেক অনভিপ্রেত পরিস্থিতির শিকার হয়ে থাকেন। তবে রোজিনা ইসলামের ঘটনা নাড়া দিয়েছে পুরো বিশ্বকে, প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে, বিশ্বের বিভিন্ন পত্রিকা টেলিভিশন চ্যানেলের খবরের শিরোনাম হয়েছেন তিনি। তার অপরাধ, তিনি বাংলাদেশের জনগণের সেবা করছিলেন তার কাজের মাধ্যমে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়ম নিয়ে করে যাচ্ছিলেন সিরিজ প্রতিবেদন। সহকর্মীরা বলছেন সে কারণেই হয়তো ক্রুদ্ধ হয়ে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ কতিপয় ব্যক্তিদের, কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হচ্ছে ভিন্ন রকম। বলা হচ্ছে তিনি নথি চুরি করেছেন, মোবাইলে ছবি তুলেছেন। অনেকের প্রশ্ন, এমন গুরুত্বপূর্ণ নথি যা কোনো ক্রমেই প্রকাশ করা যাবে না, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে, এমন নথি টেবিলে কেনই বা পড়ে থাকবে? সচিবালয়ের খবর সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের তথ্য মতে ক্লাসিফাইড ডকুমেন্ট রাখা হয় লকারে। একটু পেছনে যাই, কি হয়েছিল সেদিন? সোমবার সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করে রাখেন, তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, রোজিনা ইসলাম সচিবের পিএসএর কক্ষ থেকে মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ নথির ছবি তুলেছেন এবং কিছু কাগজপত্র নিয়ে যাচ্ছিলেন। এই বিষয়ে তার বিরুদ্ধে উপসচিব শিববির আহমেদ ওসমানি থানায় অভিযোগ করেছেন। রাত 8:30 দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সময়ে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু রিপোর্ট করছিলেন, যার মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির রিপোর্ট ছিল। সহকর্মীদের ধারণা, এই ঘটনা হয়তো মন্ত্রণালয়ের আক্রোশের কারণে ঘটে থাকতে পারে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন রোজিনা ইসলাম সম্পর্কে বলেন,
এটি খুবই দুঃখজনক, অনভিপ্রেত। আমরা ভাবতেও পারি না যে একজন সংবাদ কর্মী, তিনি নিয়মিত সচিবালয়ে যাতায়াত করেন এবং তিনি সচিবালয়ের নিউজগুলি তিনি করেন এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজমে তার নাম কিন্তু সবাই জানে, যে বাংলাদেশে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে এটি রোজিনাই করেছে, আশেপাশে আর মানে কেউ নাই এই ধরনের মানে প্রতিবেদনগুলো করার ব্যাপারে। রোজিনাকে সবাই চেনে, বিশেষ করে সচিবালয়ে যখন রোজিনা অনেক বছর ধরে যাতায়াত করেন, সচিবালয়ে রোজিনাকে না চেনার কোনো কারণ নেই। কিন্তু আজকে মানে গতকাল যে ঘটনাটি ঘটেছে, তাকে দীর্ঘ সময় আটকে রেখে বলা হয়েছে যে ভুয়া সাংবাদিক এবং মোবাইল সিজ করা হয়েছে, তার বলা হয়েছে যে আপনি অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করেছে, এটা বলে তাকে দীর্ঘ সময় আটকে রেখে রাত 10টার অনেক মানে পরে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এটি মানে আমরা আসলে হতবিহ্বল হয়ে পড়ছি যে এটা এরকম একটি ঘটনা হতে পারে, প্রথম শ্রেণীর একটি দুর্নীতি। রোজিনা এমন একজন সাংবাদিক যে সবাই জানে প্রচন্ড পরিশ্রমী সাংবাদিক এবং আপাদমস্তক সাংবাদিক, সে যে কাজগুলো করছে সবাই তার কাজের প্রশংসা করে।
রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির 379 এবং 411 ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিসিয়াল সিক্রেটস আইনটি সাংবাদিকদের জন্য প্রযোজ্য কিনা, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে সহকর্মীরা রোজিনা ইসলামের নাম নিচ্ছেন খুব গর্বের সঙ্গে। বলছেন, যেখানে অনেক সাংবাদিক নানা আইনের কারণে ভীত জর্জরিত, সেখানে রোজিনা ইসলাম সাহসের সঙ্গে একের পর এক সরকারের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করেছেন। আজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তাঁর গ্রেফতারের খবর প্রচার করা হচ্ছে। তিনি প্রথম সাংবাদিক যার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট আইনে মামলা হয়েছে, কিন্তু যারা তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার তাঁর জামিনের শুনানি হবার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয় বৃহস্পতিবার, কিন্তু শুনানি হলেও জামিনের সিদ্ধান্ত রবিবার দেওয়া হবে বলে জানানো হয়। রবিবার সিদ্ধান্ত হওয়া পর্যন্ত রোজিনা ইসলাম কারাগারে বন্দী থাকবেন। আজ নারীকণ্ঠ এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবার এই সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। বেনিনের সাংবিধানিক আদালত পশ্চিমী আফ্রিকা দেশটির 11 এপ্রিলের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের অস্থায়ী ফলাফল অনুমোদন করলে নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট প্যাট্রিস তালোন জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে ঐক্য, একতা, নিরাপত্তা ও শান্তির সঙ্গে কাজ করার আহ্বান জানান। তবে একতা এবং শান্তি বেনিনে এবছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ঘটনাবলীতে স্লোগান বা রাজনৈতিক কোনো মন্ত্র ছিল না। নির্বাচনের আগে প্রেসিডেন্ট তালোনের সহায়তায় জাতীয় সংসদে এমন আইন পাশ করা হয় যাতে বিরোধীদের জন্য নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়ায় এবং বহু বিরোধী নেতা দেশ ছাড়তে বাধ্য হন। এমনকি ভোটদান চলাকালে দেশের বহু এলাকার ভোট কেন্দ্রগুলিকে খুলতে দেওয়া হয়নি। এছাড়াও যেসব বিরোধী নেতা দেশে থেকে যান তাদের গ্রেফতার করা হয়, যে পদক্ষেপকে পর্যবেক্ষকরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র সরকার উদ্বেগের সঙ্গে 11 এপ্রিলের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ঘটনায় বিরোধী নেতাদের গ্রেফতারের ঘটনাবলীর উপর নজর রাখছে। দুটি দেশ যে মিলিত গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে তা হল সত্তর, ন্যায্য, স্বচ্ছ এবং রাজনৈতিক অপরাধী বিচার ব্যবস্থার মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া অবধি কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। তিনি বলেন, এই নীতি তথা ভাষা প্রকাশের এবং সমাবেশের অধিকারকে বেনিন ও যুক্তরাষ্ট্রের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কতিপয় গ্রেফতারকৃত বিরোধী নেতাদের আর্থিক সন্ত্রাসবাদ ও দাঙ্গায় উস্কানি দেবার জন্য আটক করা হয়। মুখপাত্র নেড প্রাইস বলেন তাঁর কথায়, আমরা যেমন সন্ত্রাসবাদ ও সহিংসতায় উস্কানির অভিযোগকে গুরুত্ব সহকারে দেখি, তবে এই দুটি অভিযোগের অবস্থান কোথায় বেনিনের জনগণ নিয়মিতভাবে তা জানবার অধিকার রাখেন। আমাদের বিশ্বজনীন নিরাপত্তা অংশীদারিত্ব, অংশীদার দেশগুলির মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি, নিরাপত্তা বাহিনীর নিশ্চিতকরণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় এমন বিচার ব্যবস্থার উপরে নির্ভর করবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র বেনিন সরকারের পদক্ষেপের উপর গভীর নজর রাখছে। ভাষা প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও বিচারের স্বাধীনতা সহ মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা ও তার রক্ষণাবেক্ষণ যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য। যেসব দেশ মানবাধিকার রক্ষা করে তারাই জনগণকে দিতে পারে বৃহত্তর সমৃদ্ধি ও নিরাপত্তা। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.